বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 12 ডিসেম্বর, 27 অগ্রহায়ণ এবং ফার্সি 21 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ভারতের নয়াদিল্লিতে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে তৃতীয় দফার সংলাপ শুরু সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ঢাকার সমাবেশ থেকে বিএনপির 10 দফা ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ ও বাম নেতাদের মূল্যায়ন সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরান বলেছে, তিনটি ইরানি দ্বীপের ব্যাপারে কেউ উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইলে তাকে কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে। ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে পর্যন্ত 11,000-এর বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করা। এবং ভারতের মধ্যপ্রদেশের সাবেক মন্ত্রী রাজা পাতেরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপকে এদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, এসব দ্বীপের ব্যাপারে কোনো প্রতিবেশী দেশ যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে। পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপ তোম্বে কোচাক, তোম্বে বজুর্গ ও বোমুসার উপর সংযুক্ত আরব আমিরাতের কথিত সার্বভৌম ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসির বৈঠক থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই বিবৃতির জবাব দিতে গিয়ে দৃশ্যত ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিগজাদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি গতকাল পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে যেমন কারো উপর জবরদস্তি করার কথা নেই, তেমনি এতে অপরের অন্যায় আচরণ সহ্য করারও অনুমতি দেয়া হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ এ তথ্য জানিয়েছেন। তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কোনো ছাড় দেবে না। কানানি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সময়োচিত জবাব দেবে বলে তিনি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন এড়াতে পারে না। তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতেই হবে। পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ বা পিজিসিসি একটি পুতুল সংস্থা। বেঁচে থাকার জন্য এই সংস্থাভুক্ত দেশগুলোকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক শক্তির উপর নির্ভর করতে হয়। ব্রিটেনে কর্মরত বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সৈয়দ মহসিন আব্বাস এ মন্তব্য করেছেন। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির সঙ্গে আলাপকালে তিনি পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ বা পিজিসিসি ও চীনের দেয়া সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রসঙ্গে এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আরব আমিরাতের সকল প্রচেষ্টার প্রতি আরব নেতৃবৃন্দের সমর্থনের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান ওই বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজা ফার্দ বলেছেন, দেশে তৈরি হালকা পরিবহন বিমান সিমোর্গ উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি আজ ইরানের তৈরি সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শনের সময় কথা বলেন। আগামী 3 বছরের মধ্যে যাত্রীবাহী বিমান নির্মাণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে ইরান কাজ করছে বলে এই কর্মকর্তা জানান। খাজা ফার্দ বলেন, বিমান শিল্প সংস্থা দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমানবহরের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এর আগে ইরান নিজেদের তৈরি পরিবহন বিমান সিমোর্গ উন্মোচন করেছে, তবে বিমানটি এখনও আকাশে ওড়ানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। এতে সহযোগিতা দিয়েছে ইস্পাহানে অবস্থিত বিমান নির্মাণ শিল্প কোম্পানি হেসা। ইরানের তৈরি সিমোর্গ হালকা পরিবহন বিমান, এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম। নতুন নির্মিত হালকা বিমান উদ্ধার তৎপরতা চালাতেও অত্যন্ত কার্যকরী। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক জরুরি তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে পর্যন্ত 11,000-এর বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল আজ বলেছেন, ইয়েমেনের হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার শিশু নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েছে। একইভাবে হাজারো শিশু ক্ষুধা, দারিদ্র ও দুর্ভিক্ষের মুখে পড়ে এখন মৃত্যু পথযাত্রী। ক্যাথরিন রাসেল বলেন, ইয়েমেনে শিশু মৃত্যুর সত্যিকারের সংখ্যা আমরা যা ধারণা করি তার চেয়ে অনেক বেশি। তিনি জানান, ইয়েমেনের 22 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের 1/4 বয়স 5 বছরের কম। এসব শিশুর বেশিরভাগই কলেরা, হাম এবং আরও কিছু রোগের চরম ঝুঁকি মুখে রয়েছে, অথচ এইসব রোগ ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা সম্ভব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনার সময় কোনো কাজ থেমে থাকেনি। এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা। আজ সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস 2022-এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনার সময় কোনো কাজ থেমে থাকেনি। এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা। আজ সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস 2022-এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে, জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু মিউজিয়াম এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের চারটি মৌলিক স্তম্ভ। প্রথমত, স্মার্ট সিটিজেন, অর্থাৎ প্রতিটি নাগরিককেই হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং উপযোগী। স্মার্ট হবে বাংলাদেশের অর্থনীতি, যেখানে সকল ধরনের লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তি নির্ভর। পাশাপাশি স্মার্ট হবে গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের সব সুযোগ সুবিধা ও কর্মকাণ্ড হবে প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে। এবং সবশেষ তিনি বলেছেন, বাংলাদেশের সমস্ত সোসাইটি হবে স্মার্ট সোসাইটি, অর্থাৎ পুরো সমাজটাই হতে হবে প্রযুক্তি বান্ধব।
পর্যন্ত প্রায় 4,554টা প্রথমে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছিলাম, যেটা আমরা তথ্য প্রযুক্তি সেন্টার বলেছিলাম, এবং সেখানে একটা মেয়ে একটা ছেলে অন্তত দুইজন উদ্যোক্তা হতে হবে। আর বর্তমানে আমাদের মানে ইউনিয়ন, উপজেলা, জেলা কিছু মিলে প্রায় 8,800টা ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে চালু আছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মধ্যপ্রদেশের কংগ্রেসের সিনিয়র নেতা রাজা পাতেরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই নেতা বলেছেন, গণতন্ত্র বাঁচাতে হলে মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মধ্যপ্রদেশের কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী রাজা পাতেরিয়া একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পান্নায় অনুষ্ঠিত এই সভায় কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া বলেন, গণতন্ত্র বাঁচাতে হলে মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন, হত্যা মানে পরাজিত করা। এ নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এটা বিদ্বেষের পরাকাষ্ঠা, তীব্র ঘৃণা, কংগ্রেসের প্রকৃত অনুভূতি প্রকাশ পেয়েছে। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি আরো বলেন, মোদীজি মানুষের হৃদয়ে আছেন, তিনি সমগ্র দেশের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু, ওরা ময়দানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাই কংগ্রেস নেতারা মোদীজিকে হত্যার কথা বলছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছেন, এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের পর কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া সাফাইতে বলেছেন, তিনি গান্ধীজির অনুসারী এবং গান্ধীজির অনুসারী হত্যার বিষয়ে কথা বলতে পারেন না, বক্তব্যের ভিডিও ভুলভাবে প্রচার করা হচ্ছে। গতকাল পান্না জেলার মান্দালামে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। এ সময় তিনি বলেন, মোদী নির্বাচন শেষ করবেন, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিভাজন সৃষ্টি করবেন মোদী, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ভবিষ্যৎ জীবন হুমকির মুখে, সংবিধান বাঁচাতে হলে মোদীকে মারতে প্রস্তুত হও। এরপরেই এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে আজ সোমবার রাজা পাতেরিয়া সাফাই দিয়ে বলেছেন, যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি কার্ড বিতরণের সময়কার ভিডিও, ওই ভিডিওতে বিষয়টি ভুলভাবে বলা হচ্ছে। তিনি বলেন, হত্যা বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বুঝিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারকে পাক সীমান্ত রক্ষী বাহিনীর উপর হামলার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। আফগানিস্তানের স্পিন বুলদাক ও পাকিস্তানের চাবন সীমান্ত ক্রসিংয়ে গতকাল পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ হয়। ওই সীমান্ত সংঘর্ষের ঘটনায় 7 জন নিহত এবং প্রায় 30 জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, তাদের সীমান্তরক্ষীদের উপর তালেবান বাহিনী হামলা করেছে। তবে আফগানিস্তানের কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জাইদ বলেছেন, তালেবান ও পাক সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণ হল আফগানিস্তানে নতুন নতুন চেকপোস্ট স্থাপন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকালের সীমান্ত সংঘর্ষের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চমন সীমান্ত ক্রসিংয়ে আফগান সীমান্তরক্ষী বাহিনী এলোপাথাড়ি গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হতাহত করেছে। এটা দুঃখজনক ও নিন্দনীয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে 27 জাতির এই জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখতে হয়, তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরও অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে। গতকাল তিনি এক ব্লগ পোস্টে এসব কথা লিখেছেন। বোরেল বলেন, আমরা ইউক্রেনকে অস্ত্র দিয়েছি, কিন্তু যদি এই অস্ত্র দেওয়া অব্যাহত রাখতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের সামরিক ভাণ্ডার শূন্য হয়ে গেছে এবং সেখানে এখন অর্থ বিনিয়োগ প্রয়োজন। যদি বিনিয়োগ করা সম্ভব হয় তাহলে ইউক্রেনকে যতদিন প্রয়োজন অস্ত্র দেয়া যাবে। এর আগে গত সপ্তাহে তিনি ইউরোপীয় ইউনিয়নের সামরিক সক্ষমতার ঘাটতি নিয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। এদিকে রাশিয়া বলেছে, মিনস্ক চুক্তির ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগের কারণে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেদেশের রুশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শান্তি ও উন্নয়নে ধর্মের সহাবস্থানের অবদান শীর্ষক ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে তৃতীয় দফা সংলাপ শুরু হয়েছে। এ সম্পর্কে এবার শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শান্তি ও উন্নয়নে ধর্মের সহাবস্থানের অবদান শীর্ষক ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে তৃতীয় দফা সংলাপ শুরু হয়েছে। সম্মেলনে ইরান ও ভারতের আলেম, পণ্ডিত এবং বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবীরা অংশ নিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে এই আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীরা শান্তি ও সমাজ উন্নয়নের লক্ষ্যে আন্তঃধর্মীয় অভিন্নতার উপর জোর দেওয়ার পাশাপাশি ইসলাম ও মুসলিম ধর্মের শীর্ষস্থানীয় পণ্ডিতদের মধ্যে কার্যকর সংলাপ অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন। ভারতের মতো দেশে রাজনৈতিক ও ধর্মীয় বৃত্তের দৃষ্টিকোণ থেকে যেখানে জাতি ও ধর্মের মধ্যে বহুত্ববাদ রয়েছে, সেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মধ্যে সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হতে পারে। এছাড়া ভারতে 20 কোটিরও বেশি মানুষ মুসলমান হয়, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশেষজ্ঞ ও পণ্ডিত সরোষ আমিরে এ সম্পর্কে বলেছেন, ভারতে বহু জাতিগত এবং ধর্মীয় সমাজের মধ্যে এদেশের মানুষ বিশেষ করে মুসলমান এবং হিন্দুরা সবসময় শান্তিপূর্ণ জীবনযাপন করে আসছে। এছাড়া ভারতের বিভিন্ন শিল্প ও প্রযুক্তিগত কর্মসূচির অগ্রগতিতে সাহায্য করার ক্ষেত্রে মুসলমানরা মোটেও পিছিয়ে নেই। তবে কিছু চরমপন্থী গোষ্ঠী মুসলমান ও হিন্দুদের মধ্যে ধারাবাহিক শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার চেষ্টা চালিয়ে আসছে। নিঃসন্দেহে মুসলিম এবং হিন্দুসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর পণ্ডিত ব্যক্তি এবং ধর্মীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে বৈজ্ঞানিক সভা করা হলে তা ইসলাম ও হিন্দু ধর্মের অনুসারীদের কাছাকাছি আনতে সাহায্য করতে পারে। কারণ যারা ধর্মের মধ্যে সংহতিতে বিশ্বাস করে না, তারা তাদের অশুভ লক্ষ্যকে এগিয়ে নিতে মানুষের অজ্ঞতাকে ব্যবহার করছে। এবং এটাও উল্লেখ করার বিষয় যে সব ধর্মের মধ্যে এ ধরনের উগ্র এবং মুনাফালোভী লোক রয়েছে। তাই নয়াদিল্লিতে বক্তারা ইসলাম হিন্দু ধর্মের মধ্যে সংলাপ অনুষ্ঠানের উপর জোর দিয়ে বলেছেন, এ ধরনের সংলাপ ইরান ও ভারতকে বিশ্বে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি এ দুই দেশকে উগ্রবাদী এবং আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যে ইতিবাচক শক্তি যোগাবে তাতে কোনো সন্দেহ নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। গত 10 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ঢাকার গণসমাবেশে 10 দফা কর্মসূচি দিয়েছে। এই সমাবেশে বিএনপির প্রাপ্তি ও আওয়ামী লীগ ও বাম নেতাদের মূল্যায়ন নিয়ে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে রাজপথে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু এই সময়ে তারা কোনো ফল অর্জন করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এই বিষয়টিতে জনমত তৈরিতে কাজ করেছে দলটি। এরই চূড়ান্ত প্রকাশ হিসেবে গেল 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের সমাবেশে 10 দফা ঘোষণা করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যার মধ্যে বর্তমান সরকারকে অবৈধ এবং ভোটবিহীন দাবি করে তারা বলেছেন এই জাতীয় সংসদকে বিলুপ্ত করে গণতন্ত্র হরণকারী এই সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে অনেক আগে থেকেই জন্ম হয়েছে নানা ঘটনার, যা ইতিহাসের উপাদান হিসেবেই থাকবে নাকি দলটির কোনো অর্জনে যুক্ত হয়েছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এসব বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির সমাবেশে জনগণ জিতেছে হেরেছে বিএনপি।
কিছুটা হলেও একটা শঙ্কার মধ্যে ছিল যে কি হবে 10 তারিখে, সুতরাং সেই জায়গা থেকে তো মানুষ একটা স্বস্তির জায়গা ফিরে আসছে।
তিনি বলেন বিএনপির ঘোষিত 10 দফার দাবিগুলো অযৌক্তিক, কারণ তারা জঙ্গি সন্ত্রাস দমনের বিরোধিতা করছে। তার মানে কি তারা আবারও জঙ্গি সন্ত্রাসকে মদত দিতে চায়?
তো বুঝতে হবে যে তাদের এই উদ্দেশ্য ভালো না এবং ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তারা যদি ত্রাসী কর্মকাণ্ডে না থাকে তাদের এই আইন নিয়ে তো ভয় পাবার কোনো কারণ নেই।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফহাম বাহাউদ্দিন নাসিম রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির 10 দফায় নতুন কিছুই নেই।
সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য এই আইন প্রণীত হয়েছে। এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, এটা জাতিসংঘ থেকে আরম্ভ করে আমেরিকা, যুক্তরাজ্য সহ উন্নত সমৃদ্ধ দেশগুলোকে এই আইনকে সমর্থন করে, সেই আইনটি বাতিলের মানেটা।
আর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষণা দেওয়া বিএনপির 10 দফা দাবিকে অপরাধীদের রক্ষার দলিল বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তবে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির ঘোষিত 10 দফার সঙ্গে তারা একমত।
তারা যুগপৎ আন্দোলনের যে বক্তব্যটা দিয়েছে 10 দফা কর্মসূচি, এদের সাথে আমাদের মোটামুটি মিল রয়েছে।
নীলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর। প্রিয়জন, সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে। তিনি বলেছেন, আমি তোমাদের জন্য দুটি অতি মূল্যবান বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয় আমার আহলে বাইত। তোমরা যদি এ দুটিকে শক্ত করে আঁকড়ে ধরো, তবে কখনো পথভ্রষ্ট হবে না।
নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা সবাই মহান আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের আহলে বাইতকে আঁকড়ে ধরব, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেলের ইনবক্সে আজ ভারতের চিঠি বেশি দেখতে পাচ্ছি।
ভারতের শ্রোতাবন্ধুরা ইদানিং চিঠি লেখায় বেশ তৎপর, এটা আমাদের আশান্বিত করেছে।
হ্যাঁ, সত্যিই তাই। তো আজকের আসরের প্রথম মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ ঘড়ি শাহ। তিনি লিখেছেন, নারী মানব ফুল রেডিও তেহরান বাংলা বিভাগের একটি অনন্য সংযোজন। শিরোনাম, সুন্দর উপস্থাপনা এবং প্রথম পর্বের বিষয়বস্তু আমাকে মুগ্ধ করেছে। ধারাবাহিকটি যে জনপ্রিয় হবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে রেডিও তেহরান থেকে আমার মতো নগণ্য উৎসুক অনেক কিছুই পেয়েছে। নারী মানব ফুল এর প্রথম পর্বেই ইঙ্গিত পেলাম নারী সম্পর্কে আমাদের প্রচলিত ধ্যান ধারণা ও উন্নাসিকতা বদলে দেবে, আর নারী শ্রোতাগণও নিজেদেরকে নতুন রূপে খুঁজে পাবে। আমি নিশ্চিত এই ধারাবাহিকে নারী মর্যাদার অতীত ও বর্তমান বিবৃত হবে।
নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানটি সম্পর্কে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকেও একটি ইমেইল এসেছে, আর পাঠিয়েছেন আল আমিন শেখ হীরামন। তিনি লিখেছেন, 27 নভেম্বর তারিখে প্রচারিত নারী মানব ফুল এর দ্বিতীয় পর্ব থেকে জানতে পারলাম যে গ্রিস সভ্যতার সময় 500 থেকে 800 বছর আগে এথেন্সে নারী কেনা বেচা হতো। গ্রিসের আইন অনুযায়ী নারীদের শুধু বাড়ির কাজের অধিকার ছিল, তাদের চাকরি ব্যবসা কোনো কিছুতেই অধিকার ছিল না। এমনকি যদি কারো ভাই থাকে তাহলে বোনেরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতো।
নারীর অধিকার ও মর্যাদা বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে এবং এ থেকে উপকৃত হচ্ছেন জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি লিখে বিষয়টি জানানোয় মোহাম্মদ ঘড়ি শাহ ও আলামিন শেখ হীরামন আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ভারতের পর এবার বাংলাদেশ থেকে আসা একটি মেইল চেক করছি। নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এটি। তিনি লিখেছেন, গত 28 নভেম্বর প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটি অত্যধিক ভালো লেগেছে। অনুষ্ঠানে অক্টোবর মাসের শ্রেষ্ঠ পত্র লেখক পশ্চিমবঙ্গের হামিম হোসেন বুলবুলের রেকর্ডকৃত অডিও সাক্ষাৎকারটি ছিল এক কথায় চমৎকার। অনুষ্ঠানের শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি ফার্সি গানও ছিল বেশ মনোমুগ্ধকর।
চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে চিঠি লেখাই আলী আহমেদ আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, পৃথিবীতে কত দেশই তো আছে, তার মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান ও খেলাধুলায় ইরানও কম যায় না। ইরানের ইতিহাস ভূগোল ঐতিহ্য সংস্কৃতি দেশটিকে দিয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান। ইরান সর্বগুণে গুণান্বিত, আর এসব জানতে বুঝতে শুনতেই হবে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।
ছোট্ট এই চিঠিতে ইরান ও রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য দেবাশিস গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে, আর পাঠিয়েছেন এস এম হৃদয় রহমান। তিনি লিখেছেন, গত 28 নভেম্বর সোমবার প্রিয়জন অনুষ্ঠানে আমার চিঠি গুরুত্ব সহকারে পড়ে শোনানোয় অনুষ্ঠানের উপস্থাপকদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই। প্রতিবার যখন আমার চিঠি পড়ে শোনানো হয় তখন মনের মাঝে এক অন্যরকম অনুভূতির সঞ্চার হয় যা বলে বোঝানো যাবে না।
এ শ্রোতাবন্ধু আরও লিখেছেন, রেডিও তেহরান এবং পার্স টুডে আমার নিত্যদিনের শ্রবণ এবং পাঠ চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে। সংবাদ উপস্থাপন, অনুষ্ঠানের বিষয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি দিক থেকে রেডিও তেহরান এবং পার্স টুডে এখন নতুন মাত্রার এক আন্তর্জাতিক গণমাধ্যম।
হৃদয় রহমান ভাইকে ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি পার্স টুডে ওয়েবসাইট ভিজিট করার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় নাতনি হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মদিন উপলক্ষে গত 29 নভেম্বর রেডিও তেহরানের বিশেষ পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করেছে। বিশেষ দিনের এই মহতি আলোচনার মাধ্যমে আমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য রেডিও তেহরানকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
হজরত জৈনাব সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। তো মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আসরের এই পর্যায়ে বাংলাদেশি এক শ্রোতার সঙ্গে সরাসরি কথা বলা যাক। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ রহমান, ঢাকা ইডিজিট বাংলাদেশ থেকে বলছি, বর্তমানে ঢাকা ইডিজিটে কর্মরত আছি।
ভাই মোহাম্মদ রোমান, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে অনুষ্ঠান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেয়েছেন?
আমি বাংলাদেশ বেতার সহ বেশ কিছু আন্তর্জাতিক বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা। পড়ালেখার পাশাপাশি থেকেও জীবনটা কর্মজীবনে এসব বিভিন্ন অনুষ্ঠান শোনা, মতামত দেওয়া এসব বটে। 2006 সালে আমার স্কুলের প্রাণের বন্ধু বিপ্লবের মাধ্যমে রেডিও তেহরান শোনা।
তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শোনেন?
যে সকল ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে আমার নজর পেয়েছে রেডিও তেহরান, সেগুলো হলো ইসলামী দিনী শিক্ষা, ইসলামী বিপ্লবের দর্শন পৌঁছে দেওয়ার একটা সুন্দর মাধ্যম, আদর্শ মানুষ গড়ার কারিগর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রেডিও তেহরানের এক সহজাত বৈশিষ্ট্য।
রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
অনুষ্ঠান তো অনেকগুলো ভালো লাগে, তার ভিতরে সবচেয়ে ভালো লাগে বিশ্ব সংবাদ, বৃষ্টিপাত, তারপর সুখের নীর, স্বাস্থ্য কথা, চিঠিপত্রের জবাবের আসর, প্রিয়জন, নারী ও মানব ফুল, কোরআনের আলো, গল্প প্রবাদের গল্প, কথাবার্তা, আলাপন।
রোমান ভাই, আপনি তো আমাদের ওয়েবসাইট পার্স টুডেও ভিজিট করেন, কেমন লাগে?
রেডিও তেহরানের অনলাইন পার্স টুডে উপস্থাপনা একবারে ভিন্ন। প্রতিটি ফিচার ধৈর্য মনোযোগ সহকারে শুনে থাকি, শেয়ার করি, তাই অনেক কিছুই শিখতে পারছি। এমন অনলাইন প্রচার করায় অনেক শ্রোতাকে আকৃষ্ট করতে, উৎসাহ করতে সক্ষম হয়েছি। যেখানে অনলাইন এর মাধ্যমে যেটা অনলাইন প্রচার শুরু হলে যেটা আমরা অটোমেটিক নোটিফিকেশনের মাধ্যমে এটা আমরা শুনতে পারি, এটাই আমাদের কাছে অনেক প্রাণবন্ত।
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন।
জি, রেডিও তেহরান কাজা বিপ্লবী খবর ন্যায় অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। সেজন্য বলবো কি যে আমার মন থেকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার শ্রোতা যারা আছে আমার সাথে, যারা কলিকে শুনে তাদের চাওয়া যেটা আমি শুনছি সেটা হচ্ছে পুরো এক ঘন্টার অনুষ্ঠান আমাদের কাছে অনেকেই অনেকটাই মন ভরে না বলা যায়। গত দুদিন আগে দেখা যায় ফেসবুক অনলাইন প্রচার হইতে একটু সমস্যা দেখা দেয়, এই কারিগরি সমস্যার কারণে আমাদের অনুষ্ঠান শুনতে খারাপ লাগে। কারিগরি সমস্যার কারণে যে খারাপ লাগা শুরু হয়েছে এগুলো সমাধানের জন্য সার্বিক মনোনয়ন ডেভেলপ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য ভাই মোহাম্মদ রোমান, আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়।
radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir।
আসরের এবারের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে, আর পাঠিয়েছেন তরুণ মৈত্র। তিনি লিখেছেন, 29 নভেম্বরের সান্ধ্য অধিবেশনে হজরত জৈনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় ছিল। তাঁর কাজের নৈপুণ্য ও বীরত্বের কথা শুনে মুগ্ধ হলাম। একই দিন গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে তুলোধুনা হবে দই সুপের মতো শীর্ষক প্রবাদের কথাই গল্পটি খুবই মজার ছিল।
আমাদের দুটি অনুষ্ঠানের বিষয়ে মতামত জানানোই ভাই তরুণ মৈত্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটিও এসেছে ভারত থেকে, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখুলিগঞ্জ থেকে। এটি পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, 29 নভেম্বর প্রিয়জন অনুষ্ঠান শুনে একরাশ মুগ্ধতাই মোহিত হলাম। এদিন আমি সহ মোট 12 জন শ্রোতা বন্ধুর মেইলের জবাব দেয়া হয়। আমার মেইলের জবাব দিতে গিয়ে আমার নামের আগে সিনিয়র কথাটি উল্লেখ করায় আমি আবেগে উচ্ছ্বাসে আপ্লুত হলাম। সিনিয়র উপমাটি আমার কাছে পুরস্কার স্বরূপ মনে হল। আরও বেশি করে অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার আগ্রহ লাভ করলাম। প্রিয়জন অনুষ্ঠানে আন্তরিকতার সহিত শ্রোতা বন্ধুদের চিঠির জবাব দেওয়ার বিষয়টি আমাকে মুগ্ধ করে। এই মুগ্ধতার ছোঁয়ায় আমি আরও বেশি বেশি করে অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার অনুপ্রেরণা পেয়ে থাকি। অনুষ্ঠানের শেষের দিকে যে ফার্সি গানটি শোনানো হয়েছিল তার ভাষা না বুঝতে পারলেও সুর ভালো লেগেছিল।
মনীষা রায় আরেকটি মেইলে কাজী নজরুল ইসলামের এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি এই গানটিও শুনতে চেয়েছেন।
এ শ্রোতাবনের অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনানোর ইচ্ছে রইল। আর চমৎকার মেইলটির জন্য বোন মনীষা রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের দিনাজপুর জেলার ওসমানপুর থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ নূর আমিন। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরাতন শ্রোতা, তবে দীর্ঘদিন অনুষ্ঠান শোনা হয়নি। কনকর্ড রেডিও লিসেনার্স ক্লাব নামে আমাদের একটি শ্রোতা ক্লাব ছিল। 1996 সালে আমাদের ক্লাবটি রেডিও তেহরানের তালিকাভুক্ত হয়। 2002 সালের পর শ্রোতা ক্লাবের অনেক শ্রোতা পেশাগত কারণে বিভিন্ন শহরে চলে যায় এবং অনেকেই সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ায় কেউই আর নিয়মিত অনুষ্ঠান শুনতে পারেন না। গত কয়েক মাস আগে বগুড়ার শ্রোতাবন্ধু সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলে আমাকে রেডিও তেহরান শুনতে বলেন। সেই থেকে আমি নিয়মিত অনুষ্ঠান শুনছি। প্রিয়জন আমার পছন্দের অনুষ্ঠান, এছাড়া নতুন ধারাবাহিক নারী মানব ফুল ভালো লাগছে।
ভাই নূর আমিন, দীর্ঘদিন পর আবারও রেডিও তেহরান শুনছেন জেনে ভালো লাগলো। নতুন করে রেডিও তেহরান শোনায় উদ্বুদ্ধ করায় বগুড়ার সাইফুল ইসলাম ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে কয়েকজন ডিএক্সআর বন্ধুর ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি, যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার, চিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, দেবাশিস গোপ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে, মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন।
চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত কিংবা শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসর শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন মনীষা রায়ের অনুরোধের গানটি, গেয়েছেন শিল্পী আপন আহসান।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
খোদা তোমার মেহরবানি খোদা। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রধানমন্ত্রী প্রথম আলো। খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ ওবায়দুল কাদের ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, রাজপথ দখলে সংঘাতের আশঙ্কা। মানবজমিন লিখেছে, বিএনপির অফিসে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে, গণতন্ত্র মঞ্চ। শূন্য ৬ আসন নিয়ে এসির সিদ্ধান্ত বৃহস্পতিবার কালের কণ্ঠ। মির্জা ফখরুল আব্বাস সহ ২২৪ জন নেতা কর্মীর জামিন নামঞ্জুর, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ডিসেম্বরে কি হবে, আদালত চত্বরে পার্থের জবাব, আনন্দবাজার পত্রিকা। সংবিধান বাঁচাতে মোদীকে খুন করতে হবে, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক, সংবাদ প্রতিদিন। কড়া নিরাপত্তায় শেষ হল প্রাথমিকের টেট। আজকাল শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছে। তিনি আজ বলেন, আমরা আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব, আমরা এখানেই থেমে থাকব না, ২১ সালের বদ্বীপ কেমন হবে সে পরিকল্পনাও নিয়েছি। তবে তিনি বলেন, এখন সব নির্ভর করছে আমাদের যুব সমাজের উপর। এদিকে প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে নগ্ন চিত্র দেখলাম এটা বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এরকম নজির নাই, এ ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি। বিএনপির এই নেতার অভিযোগ, কার্যালয়ে চেয়ারপার্সনের অফিসের দরজা ভেঙে ভেতরে সবকিছু তছনছ করা হয়েছে, হিসাব শাখা লুটপাট করা হয়েছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, গণতন্ত্র মঞ্চ 14 দফা ঘোষণা করেছে। বিএনপির ঘোষিত 10 দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করে 14 দফা কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ নারী ও শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ 14 দফা ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর বাংলাদেশ প্রতিদিনের আইন আদালত বিষয়ক খবরে লেখা হয়েছে, মির্জা ফখরুল আব্বাস সহ 224 নেতাকর্মীর জামিন নামঞ্জুর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা অচিরেই পস্তাবে, তাদের পদত্যাগের কারণে সংসদ অচল হবে না। দেশ বিদেশে বিএনপির র্যালি নিয়ে বিদেশি মিডিয়া যা বলেছে, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে শনিবার ঢাকায় বিরোধী দল বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে, এমন খবর দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিদেশি মিডিয়া। এর মধ্যে ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনাম, বাংলাদেশ অপোজিশনস মাউন্টস হিউজ প্রোটেস্ট ইন ঢাকা, শেখ হাসিনা ভোট থিপ। এনডিটিভির শিরোনাম, ম্যাসিভ প্রোটেস্ট ইন বাংলাদেশ ক্যাপিটাল আগেনস্ট শেখ হাসিনাস গভর্নমেন্ট। এএফপি শিরোনাম, বাংলাদেশ অপোজিশন মাউন্টস হিউজ প্রোটেস্ট ইন ক্যাপিটাল। হিন্দুস্তান টাইমস তার প্রতিবেদনে লিখেছে, নতুন নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে বাংলাদেশের প্রধান বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় সমবেত হন। শনিবার রাজধানী ঢাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। এরই মধ্যে বিক্ষোভকারীরা আগের নির্বাচনে ভোট চুরি নিয়ে স্লোগান দেন। 10 দিনে কারাগারে 13,000 নতুন বন্দী, মানবজমিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে, ডিসেম্বরের শুরুতে পুলিশের বিশেষ অভিযান শুরুর পর কারাগারে বেড়েছে বন্দীর সংখ্যা। গত 10 দিনে 13,000 নতুন বন্দী কারাগারে গেছেন। কারাগারে এখন ঠাঁই নাই অবস্থা। 42,500 বেশি বন্দী ধারণ ক্ষমতার কারাগারগুলোতে এখন প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে। গত 10 দিনে ঢাকাসহ সারা দেশের কারাগারে নতুন বন্দী এসেছে প্রায় 13,000। দেশের 13টি কেন্দ্রীয় কারাগারে ও 55টি জেলা কারাগারে এখন বন্দীতে ঠাসা। ধারণ ক্ষমতা 42,626 জন, কিন্তু গতকাল পর্যন্ত কারাগারে বন্দী আছে 83,607 জন। গতকাল পুলিশের বিশেষ অভিযানে 1,167 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা অধিকাংশ দাগি আসামি, কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়াও গত 10 দিনে যে 13,000 নতুন বন্দী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের নেতাকর্মী। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ডিসেম্বরে কি হবে? আদালত চত্বরে পার্থের জবাব, আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, তিনি দলের কোনো পদে নেই, তবে কিন্তু তৃণমূল নিয়ে প্রশ্ন উঠতেই সপাট জবাব দিলেন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না। সোমবার এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা শুনানিতে আলিপুর আদালত চত্বরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ সাংবাদিকদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কিছুটা বিরক্ত হয়ে বললেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। উল্লেখ্য, শুভেন্দু ডিসেম্বর ডেডলাইন নিয়ে ইতোমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, ডিসেম্বর মাসের 12, 14 এবং 21 তারিখ রাজ্যে ধামাকা হবে। যার পাল্টা তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ডিসেম্বরে কোনো বিশেষ দিন নেই, শুধু কয়েকটা বিয়ের তারিখ আছে। সংবিধান বাঁচাতে মোদীকে খুন করতে হবে, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সংবিধান রক্ষা করতে হলে মোদীকে মেরে ফেলতে হবে। বিতর্কিত এ মন্তব্য করলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা। তার মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে, তবে সঙ্গে সঙ্গে সাফাইও দিয়েছেন তিনি। তবে তাতে বিশেষ কোনো লাভ হয়নি, ওই নেতার গ্রেপ্তারে দাবি করেছে বিজেপি। এরই মধ্যে কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট জনসভায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া বলেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতি ধর্ম ভাষা সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি। এরপরেই তিনি বলেন, দলিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন আজ বিপন্ন, তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদীকে হত্যা করতেই হবে। এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আসরে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। তেহরান বলেছে, তিনটি ইরানি দ্বীপের ব্যাপারে কেউ উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইলে তাকে কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে। ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত 11,000-এরও বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করা। এবং ভারতের মধ্যপ্রদেশের সাবেক মন্ত্রী রাজা পাতেরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶